আমরা সবাই বইয়ের 48 নম্বর পৃষ্ঠাটা বের করি। এখানে আছে যে ইহরাম অবস্থায় যা নিষেধ নয়। অনেক জিনিস আছে আমরা মনে করি যে এটা করা যাবে না, কিন্তু আসলে এগুলো কঠিন হয় নিজের উপর। তো ইহরাম অবস্থায় যা যা নিষেধ নয় এ বিষয়ে পড়া হচ্ছে 48 নম্বর পৃষ্ঠা। ইহরাম অবস্থায় মাথা ও মুখ ছাড়া গোটা শরীর চাদর ইত্যাদি দ্বারা আবৃত করা যাবে। কান ঘাড় গলা ও পা ঢাকা যাবে। মাথা ও গাল বালিশে রেখে শোয়া যাবে, তবে পুরো মুখমণ্ডল বালিশ দ্বারা ঢেকে যায় এমনভাবে শোয়া যাবে না। তেমনি নারী পুরুষ যে কেউ চাদর লেপ ইত্যাদি দ্বারা মাথা ও মুখ ঢাকতে পারবেন না। এহরাম অবস্থায় এহরামের পোশাক পরিবর্তন করা যাবে, ময়লা বা নাপাক না হলেও পরিবর্তন করা যাবে। এহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে বা তালি লাগিয়ে পরিধান করা যাবে। টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। সাবান ব্যবহার না করে গোসল করা যাবে, তবে ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার করা বা উঠানো যাবে না। সুঘ্রাণযুক্ত ফল খাওয়া যাবে, তবে ইচ্ছাকৃত ফলের ঘেরান শোখা মাকরুহ। মশা মাছি পিঁপড়া বিচ্ছু বা কষ্টদায়ক পোকামাকড় মারা যাবে। মাথা ও দাড়ি চুলকানো জায়েজ, চুল পড়ার আশঙ্কা থাকলে কম চুলকানোই ভালো। আয়না দেখা যাবে। ঘ্রাণমুক্ত লিপ জেল ভ্যাজলিন সাজসজ্জার নিয়ত ছাড়া প্রয়োজনীয় অবশ্যত ব্যবহার করা যাবে। ছাতা ব্যবহার করা যাবে। সেলাইযুক্ত বেল্ট ব্যাগ ব্যবহার করা যাবে। আংটি ঘড়ি ও চশমা পরা যাবে। আমরা হজের অধ্যায় শুরু থেকে পড়ছি, 95 নম্বর পৃষ্ঠা বের করলে ভালো হয়। হজের 5 দিনের ধারাবাহিক আমল সমূহ যেখানে আছে 95 নম্বর পৃষ্ঠা। হজের 5 দিনের ধারাবাহিক আমল সমূহ 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত মোট 5 দিন হল হজের মূল সময়। 13 জিলহজেও হজ সংশ্লিষ্ট কিছু ঐচ্ছিক আমল আছে। এই দিনগুলোর আমলের ধারাবাহিকতা বিবরণ উপস্থাপিত করা হলো। হজের প্রথম দিন 8 জিলহজের আমল সমূহ। হজের এহরাম করা, এহরামের পর থেকে বেশি বেশি তালবিয়া পড়া সুন্নত। প্রথম নম্বর হলো ফরজ, হজের এহরাম করা ফরজ, এহরামের পর থেকে বেশি বেশি তালবিয়া পড়া সুন্নত। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। মিনায় রাত্রি যাপন করা সুন্নত। এগুলো ধারাবাহিক বিবরণ দেওয়া হলো। হজের এহরাম, তামাত্তু হজকারী 8 জিলহজ মিনায় রওনা হওয়ার আগে হারাম শরীফ বা বাসা থেকে আগের নিয়মে শুধু হজের নিয়তে এহরাম বেঁধে নেবেন। আমাদের নিয়ত তো খেয়াল আছে সবনই, আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজের এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। ওমরারও একই নিয়ত, আয় আল্লাহ আপনি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এই ছোট কথাটা আমরা হজের এহরামের শুরুতেই কি পড়ে নেব। তামাত্তুকারীর ক্ষেত্রে হজের জন্য হজের এহরাম হেরেমের এলাকা থেকে করা জরুরি। কেউ যদি এহরাম করার জন্য হেরেমের বাহিরে যায় এবং সেখান থেকে এহরাম করে হেরেমের ভেতর না আসে, সরাসরি আরাফায় চলে যায়, তাহলে দম ওয়াজিব হবে। আর যদি হেরেমের ভেতর আসে এবং তালবিয়া পড়ে তাহলে দম মাফ হয়ে যাবে। কিন্তু অন্য কাজে হেরেমের বাহিরে হিলে গেলে সেখান থেকে হজের এহরাম করা জায়েজ। হজের সাই অগ্রিম আদায় করতে চাইলে, এ মাসলা গতকালকে বলা হয়েছে, হজরত বলেছেন, তারপরও আমি আবার বলছি, হজের সাই তাওয়াফে জিয়ারতের পরে করা উত্তম, তাওয়াফে জিয়ারতের পরে করা উত্তম হজের সাই। তবে তামাত্তুকারী 2টি শর্ত সাপেক্ষে আগেও হজের সাই করতে পারবেন। হজের এহরাম করে নিতে হবে, নফল তওয়াফের পর হজের সাই করে নিতে হবে। উল্লেখ্য, কেউ কেউ হজের এহরাম না করেই সাই করে থাকে, এতে সাই আদায় হবে না। হজের মধ্যে তালবিয়া পড়ার সময়কাল, হজের এহরামের পর থেকে তালবিয়া শুরু হবে এবং 10 জিলহজ জামারে আকাবায় কঙ্কন নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে। কঙ্কন নিক্ষেপের পর থেকে তালবিয়া পড়া বন্ধ করে দিবেন। মিনায় রওনা হওয়ার উত্তম সময় হলো 8 জিলহজ সূর্য উদয়ের পর। আর জুমার দিন হলে সকল হাজি সূর্য ঢলার আগে আগে মক্কা ত্যাগ করবেন। যদি মক্কায় থাকা অবস্থায় সূর্য ঢলে যায় অর্থাৎ জোহরের রক্ত হয়ে যায় তাহলে মক্কাতেই জুমা আদায় করতে হবে। সুতরাং এক্ষেত্রে জুমা পড়েই বের হবেন। অবশ্য মুসাফির হাজি জোহরের রক্ত হয়ে গেলেও জুমা না পড়ে মিনার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। মিনায় রওনা হওয়ার সময় বেশি বেশি তালবিয়া পড়ুন, আল্লাহ তাআলার কাছে হজের আমল কবুল হওয়া এবং সহজ হওয়ার জন্য দোয়া করুন। নির্ধারিত সময়ের আগে মিনায় রওনা, মিনায় রওনা হওয়ার উত্তম সময় যদিও আট তারিখ সূর্য উদয়ের পর, কিন্তু আজকাল 7 তারিখ দিবাগত রাতেই অনেক মুয়াল্লিমের গাড়ি রওনা হয়ে যায় এবং রাতেই মিনায় পৌঁছে যায়। অধিক ভিড়ের কারণে এভাবে আগে আগে চলে যাওয়া দোষণীয় নয়, কেননা 7 তারিখ মক্কায় কোনো বিশেষ আমল নেই, ফলে আগে আগে চলে গেলে 8 তারিখ রওনা হওয়ার সুন্নত ছাড়া অন্য কোনো আমল ছোটে না। মিনায় তাঁবু খুঁজে পাওয়া বেশ জটিল, আবার তাঁবুতে জায়গা পাওয়া জটিলতাও কম নয়, তাই কাফেলার সঙ্গে চলে যাওয়াই নিরাপদ। তবে যদি অভিজ্ঞ কোনো সঙ্গী পেয়ে যান এবং প্রয়োজনে পায়ে হেঁটেও চলতে পারেন, তাহলে এমন ক্ষেত্রে কাফেলার জিম্মাদারের অনুমতি নিয়ে 8 তারিখ সূর্যোদয়ের পর রওনা হওয়া ভালো। 8 তারিখ সকালেও গাড়ি পাওয়া যায়। মক্কা থেকে 8 জিলহজ সূর্যোদয়ের পর স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গেলেও জোহরের আগেই মিনায় পৌঁছানো সম্ভব। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা একটা মুস্তাকিল সুন্নত, মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। আমাদের মুফতি সাহেব হুজুর বারবারই একথা বলেছেন যে ট্রেনিংয়ের উদ্দেশ্যই হলো আমাদের এটা, যে আমাদের যেন একটা মুস্তাহাব এবং সুন্নতও যেন না ছোটে। কেউ যদি কোনো কিছু না করে যায় তাও ঘুরলেই কি হয়ে গেল, হজ আদায় হয়ে গেল, কিন্তু অনেক সময় সুন্নত মুস্তাহাব ওয়াজিব ছুটে যাচ্ছে, আমরা টেরি পাচ্ছি না। এই জন্য কমসকম এটা যদি জানা থাকে যে মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, আমার এই 5 ওয়াক্ত নামাজ হলো কি না, কমসকম আল্লাহর কাছে ইস্তেগফার করার তৌফিক হবে। যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় যে আল্লাহ আমি তো এই সুন্নতটা ছুটে গেল, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই মাফ চাওয়াটা সুযোগ হবে যদি আমি জানি। এই জন্যই মূলত আমাদের ট্রেনিং। 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। মিনায় অবস্থান আরেকটা মুস্তাকিল সুন্নত, মিনায় অবস্থান সুন্নত। 8 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে 9 জিলহজ সূর্যোদয় পর্যন্ত পুরো সময় মিনায় অবস্থান করা মুস্তাহাব, আর 8 জিলহজ দিবাগত রাত মিনায় থাকা সুন্নত। একটা হলো রাতের সুন্নত, আরেকটা হলো কি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। অবশ্য অধিকাংশ রাত থাকলেও এই সুন্নত আদায় হয়ে যাবে। মিনায় পৌঁছে কি করবেন, দীর্ঘ একটা 5 ওয়াক্ত নামাজের সময়, দীর্ঘ একটা সময় কি করবেন? এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং পুরো সময় মিনাতেই থাকুন, তালবিয়া জিকির তেলাওয়াত ইত্যাদিতে মশগুল থাকুন। হজের 5 দিনের মধ্যে আজ প্রথম দিন, অতি মূল্যবান সময়, অল্প সময়ও গাফেল থাকার সময় নয়, তাই জিকির ও ইবাদতে সময় লাগান। আল্লাহর বরত্ব ও তার ইশক মহাব্বত ও ইমানি আলোচনার পরিবেশ গড়ে তুলুন, অনর্থক গল্পগুজব থেকে বিরত থাকুন। মিনার তাঁবু মুজদালেফায়, বাঙালি হাজিদের অনেক সময় মিনার তাঁবু কোথায় পড়ে যায়, মুজদালেফায় পড়ে যায়। মিনার জায়গা সংকুলান না হওয়ার কারণে মিনার এলাকার বাহিরে মুজদালেফায় বহু তাঁবু লাগানো হয়। বাংলাদেশিদের তাঁবু সাধারণত মিনার বাহিরে মুজদালেফার সীমানাতেই হয়ে থাকে। যেহেতু এই জায়গা সংকীর্ণতার ওজোর করা হয়েছে এবং মিনার তাঁবুর সাথে সংযুক্ত, তাই এসব তাঁবুতে অবস্থানকারীরাও ইনশাআল্লাহ মিনায় অবস্থানের ফজিলত পেয়ে যাবেন। তবে যারা তাঁবুর বাহিরে মিনার এলাকায় গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে পারেন, তাদের জন্য সেখানে অবস্থান করা ভালো। মিনা ও মুজদালেফায় কসর পড়বেন নাকি পূর্ণ নামাজ? মিনা, মুজদালেফা ও আরাফায় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়া হবে নাকি 4 রাকাত, এ নিয়ে মতভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে মাসালা হলো, কেউ যদি মিনায় যাওয়ার আগে এক নাগারে 15 দিন থাকার নিয়তে মক্কা অবস্থান করেন, তাহলে তার তিনি নিশ্চিত মুকিম, তিনি মিনা, মুজদালেফা ও আরাফায় পূর্ণ নামাজ পড়বেন, কসর করবেন না। আর যে হাজি মক্কা ও মিনা সহ 15 দিন অবস্থান হয়ে যায়, তার ব্যাপারে পূর্ণ নামাজ পড়া না পড়া নিয়ে দুই ধরনের বক্তব্যই আছে। একটি মত হলো মিনা মক্কা শহরের অন্তর্ভুক্ত, সুতরাং মিনা মক্কা সহ 15 দিনের নিয়তে অবস্থান করলে মুকিম গণ্য হবে। এক্ষেত্রে মিনার তাঁবু মুজদালেফার অংশে পড়লেও মিনার তাঁবুর সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে এই এলাকা এবং একই বসতি গণ্য হয়ে মুকিম ধরা হবে। দারুল উলুম করাচি থেকেও মিনা ও মুজদালেফাকে মক্কার অন্তর্ভুক্ত বলে ফতোয়া প্রদান করা হয়েছে। এছাড়া মাদ্রাসা সৌলতিয়া তত্ত্বাবধানে ভারত ও পাকিস্তানের মুফতিদের একটি দল সরাসরি মিনা মুজদালিফা প্রত্যক্ষ করে বলেছেন যে 1424 হিজরিতে আজিজিয়া হতে একটি বসতি বৃদ্ধি পেয়ে মুজদালিফার অংশে এসে গিয়েছে, তাই মিনার মতো মুজদালিফাও মক্কার অংশ। সুতরাং কোনো ব্যক্তি মক্কা, মিনা ও মুজদালিফা সহ 15 দিনের নিয়তে অবস্থান করলে তিনিও মুকিম গণ্য হবেন। অবশ্য এই ব্যাপারে একাধিক বিজ্ঞ মুফতিদের ভিন্ন মতও আছে, তারা মিনা মুজদালিফাকে মক্কার অংশ মনে করেন না। আপনি যে বক্তব্যের উপরে আমল করবেন নামাজ হয়ে যাবে। মোট কথা, মিনা ও মুজদালিফা মক্কার অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া উভয় মতের সপক্ষে দলিল আছে। সুতরাং যে মতের উপর আমল করা হোক নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এক্ষেত্রে জরুরি হলো এ নিয়ে বিচলিত না হওয়া এবং কারো সঙ্গে বিতর্কে লিপ্ত না হওয়া, কোনো পক্ষের আমলকে ভুল সাব্যস্ত না করা, বরং আপনি যে আলেমদের ফতোয়া অনুযায়ী আমল করে থাকেন তাদের ফতোয়া অনুযায়ী আমল করুন। মনে রাখবেন, হজ বড় ধরনের ঐক্যের প্রতীক, এ ধরনের মাসালা নিয়ে বিভেদ বা বিতর্কে লিপ্ত হওয়া অন্যায় হবে। প্রকাশ থাকে যে সৌদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক আরাফাও মক্কা সিটির অংশ, এ হিসাবে কোনো কোনো আলেম আরাফা সহ 15 দিন হলে মুকিম বলে থাকেন। হজের প্রথম দিন শেষ, এখন দ্বিতীয় দিনের আমল। হজের দ্বিতীয় দিন 9 জিলহজের আমল, তাকবীরে তাশরিক শুরু, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তাকবীরে তাশরিক শুরু, যেটা আমরা আমাদের দেশেও করে থাকি, সেখানে যেও কি তাকবীরে তাশরিক, 5 ওয়াক্ত নামাজের পরে কি তাকবীরে তাশরিক বলি দেখি আমরা সবাই একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওখানে যে আবার এই আমল ভুলে যাওয়া যাবে না, হজের ব্যস্ততার মধ্যে এই আমল কি এটাও একটা। এখানে তাকবীরে তাশরিক শুরু, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া হাজিদের উপরও ওয়াজিব। সুতরাং সালামের পরপরই তাকবীরে তাশরিক পড়ে নেবেন, এরপর তালবিয়া পড়বেন। আরাফার উদ্দেশ্যে রওনা, 9 তারিখ সূর্য উদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম। আরাফায় রওনা হওয়ার সময় তালবিয়া এবং আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা হাদিস শরীফে এসেছে। তাহলে রওনা হওয়ার উত্তম সময় বলা হলো 9 তারিখ সূর্য উদয়ের পর, কিন্তু দেখা যাচ্ছে রাত্রেই নিয়ে যায় বা সূর্য উদয়ের আগে আগেই নিয়ে যায়। যাই হোক, এখানে উত্তম সময়ের কথা বলা হলো। 8 জিলহজ রাতে আরাফায় যাওয়া, ভিড়ের কারণে বহু লোক 8 তারিখ দিবাগত রাতেই আরাফায় চলে যান। মুয়াল্লিমের গাড়িগুলো রাত থেকে হাজির সাহেবদেরকে আরাফায় পৌঁছাতে শুরু করে। এভাবে রাতে চলে যাওয়া ঠিক নয়, এই রাতে আরাফার ময়দানে থাকলে কোনো সওয়াব হবে না, বরং এতে একাধিক সুন্নতের খেলাফ হয়। রাত্রে আরাফায় থাকলে একাধিক সুন্নতের কি হয়, খেলাফ হয়। যেমন 1 নম্বর সুন্নতের খেলাফ হলো এই রাতে মিনায় থাকা সুন্নত, এটা ছুটে গেল, মিনায় থাকা সুন্নত হলো না, এটা আদায় হয় না। 2, 9 তারিখ ফজরের নামাজ মিনায় পড়া সুন্নত, এটাও ছুটে গেল, ফজরের নামাজও ছুটে গেল সুন্নত, আবার রাত্রে অবস্থান করার যে সুন্নত এটাও কি হয়ে গেল, ছুটে গেল, এটাও ছুটে যায়। 3, সূর্য উদয়ের পর আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া মুস্তাহাব, এটাও আদায় হয় না। তাহলে 3টা সুন্নত মুস্তাহাবের কি খেলাফ হলো। এজন্য চেষ্টা করা যেন কি ফজরের পরপর মুয়াল্লিম সূর্য উদয়ের পরে নিয়ে যায়, এই বিষয়ে মুয়াল্লিমকে আগে থেকে বলতে থাকা। তাই সাধ্যমতো চেষ্টা করতে হবে যেন বাসগুলো অন্তত ফজরের পর ছাড়ে। যদি বাস যাত্রা বিলম্ব করা সম্ভব না হয় তাহলে বৃদ্ধ মহিলারা মাহরাম সহ বাসের সঙ্গেই চলে যাবেন, আর সুস্থ সবল হাজিগণ কোনো অভিজ্ঞ সঙ্গী পেলে মিনায় ফজরের নামাজ পড়ে পায়ে হেঁটে আরাফায় চলে যেতে পারেন। মিনায় ফজর পরে হেঁটে গেলেও সুন্দরভাবে দুপুরের আগে আরাফায় পৌঁছা সম্ভব, তবে পায়ে হেঁটে গেলে নিজেদের তাঁবুতে যাওয়ার চেষ্টা না করাই ভালো, কেননা হেঁটে গেলে তাঁবু খুঁজে পাওয়া খুবই কঠিন। হেঁটে যাওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, এমন সঙ্গী না পেলে একাকী হেঁটে যাওয়ার ঝুঁকি নেবেন না। এক্ষেত্রে বাস যখনই ছাড়ে জামাতের সঙ্গে থাকাই নিরাপদ। উকুফে আরাফা, এটা হলো ফরজ। উকুফে আরাফার হজের 3টা ফরজ বড় হয়েছে, একটা হলো এহরাম বাঁধা, এটা আমাদের আগে হয়ে গিয়েছে। 2 নম্বর হলো কি উকুফে আরাফা, 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত। তাহলে 2 নম্বর ফরজটা আমাদের হচ্ছে উকুফে আরাফা। উকুফে আরাফার অর্থ আরাফায় অবস্থান করা, এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। 9 জিলহজ জোহরের শুরু সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই কয়েক ঘন্টা পুরো হজের মগজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই পুরো সময় আল্লাহ তাআলার দিকে অন্তর ও মনকে নিবিষ্ট রাখুন এবং দোয়া মোনাজাত কান্নাকাটি ও জিকির আজগারে মশগুল থাকুন, এক মুহূর্ত যেন গাফেল ও উদাসীনতার মধ্যে না কাটে। উকুফে আরাফার সময়, 9 জিলহজ সূর্য ঢলার পর থেকে উকুফ করা সুন্নত। 9 জিলহজ সূর্য ঢলার পর থেকে উকুফ করা কি সুন্নত। সূর্যাস্তের আগে আরাফায় পৌঁছে গেলে সূর্যাস্ত পর্যন্ত উকুফ করা ওয়াজিব, সূর্যাস্তের আগে আরাফা ত্যাগ করা জায়েজ নেই। আরাফায় উকুফের প্রধান সময় 9 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত, কিন্তু কেউ যদি এই সময়ের ভেতরে আরাফায় পৌঁছাতে না পারেন তাহলে আগত রাতের শুভে সাদেকের মধ্যে যে কোনো অল্প সময় আরাফার ময়দানে উপস্থিত থাকলেও এই ফরজ আদায় হয়ে যাবে। সুতরাং বোঝা গেল আরাফায় অবস্থানের সময় যদিও 9 জিলহজ মাগরিব পর্যন্ত, কিন্তু উকুফের ফরজ আদায়ের জন্য 9 জিলহজ রাতের যে কোনো সময় পৌঁছালেও ফরজ আদায় হয়ে যাবে। উকুফের পদ্ধতি, কিভাবে উকুফে আরাফা করবে এখানে পদ্ধতি বলা হয়েছে। খানা পিনা ও অন্যান্য প্রয়োজন জোহরের ওয়াক্তের আগেই সেরে নিন। সূর্য ঢলার পর জোহর নামাজের আগে উকুফে আরাফার উদ্দেশ্যে গোসল করা সুন্নত। আরাফার ময়দানেও তাঁবুর কাছে টয়লেট গোসলখানা পাবেন, তাই সম্ভব হলে জোহরের সময় হওয়ার পরপর গোসল সেরে নিন, কেননা এই সময় গোসল করা সুন্নত। জোহর ও আসর একত্রে পড়া, আরাফার কেন্দ্রবিন্দু মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করতে পারলে জোহর ও আসর একত্রে ইমামের পিছনে আদায় করে নেবেন, কিন্তু ওই জামাতে অংশগ্রহণ করা সম্ভব না হলে জোহরের সময় জোহর ও আসরের সময় আসর পড়বেন। এটি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলী, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলীর মত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীও এই মত, তারও এই মত রয়েছে। হানাফি মাজহাবের পরবর্তী ফকিহগণ এই মতের উপর ফতোয়া প্রদান করেছেন। অবশ্য এক্ষেত্রে কেউ জোহরের সময় জোহর ও আসর একত্রে, জোহরের সময় জোহর ও আসর একত্রে পড়ে নিলে তার নামাজও আদায় হয়ে যাবে, কেননা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি আরাফায় ইমামের সঙ্গে জামাত না পেলে নিজ তাঁবুতে এসে জোহর আসর একত্রে পড়তেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাউস ও আতা রহমতুল্লাহ আলাইহি থেকেও এই মত বর্ণিত আছে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর মত এই মত অবলম্বন করেছেন। ইমাম তহাবি রহমতুল্লাহ আলী মতকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং কেউ যদি তাঁবুতে জোহর আসর একত্রে পড়তে চান তাকে বাধা দেবেন না এবং এই নিয়ে তর্কেও জড়াবেন না, কেননা এটাও সহি। উকুফে আরাফার করণীয়, নামাজের পর ২১৬ নম্বর পৃষ্ঠা আমরা বের করি, এখানে এটা বলবে আমাদের হযরত আসছেন আজকে, গতকালকে আরাফা থেকেই কিন্তু ছুটি হয়েছে আর কি, তো আরাফা থেকে আবার শুরু করবেন আর কি, তো ওটা ইনশাল্লাহ আপনারা ব্যক্তিগতভাবে পড়লেও মানে বয়ানের পরে পড়লে বেশি ফায়দা হবে ইনশাল্লাহ। 216 নম্বর পৃষ্ঠা, এখানে চেকলিস্ট আছে একটা, এটা যদি আমরা সিরিয়াল করে আমরা দেখে নেই তাহলে দেখবেন যে সব সুন্নত মুস্তাহাব সব এখানে দেওয়া আছে, আমরা একটা করে আদায় করব আর একটা করে টিক চিহ্ন দেব, তাহলে ইনশাল্লাহ একটা সুন্নতও ছুটবে না, একটা মুস্তাহাবও ছুটবে না ইনশাল্লাহ। এখানে দেখেন এক নজরে তামাত্তু হজের আমল সমূহ দেওয়া আছে এখানে 216 নম্বর পৃষ্ঠা। প্রথম নম্বর দেখেন, সফর শুরু করার আগে এহরামের প্রস্তুতি হিসাবে নখ মস ও শরীরের অতিরিক্ত পশম কেটে উত্তমরূপে গোসল করুন। এটা হয়ে গেলে একটা চিক চিহ্ন দিল, তাহলে একটা সুন্নত আদায় হয়ে গেল। এরপর শরীরে আতর লাগান, এহরামের কাপড়ে আতর লাগাবেন না, তো শরীরে আতর লাগালে আরেকটা কি হলো, টিক চিহ্ন হলো, তাহলে দেখবেন একটাও ছুটবে না। এটা যদি কেউ ফলো করে ইনশাল্লাহ কি তার সুন্নত মুস্তাহাব ইনশাল্লাহ ছুটবে না। এহরামের লুঙ্গি ও চাদর পরে নিন, উভয় কাঁধ ঢেকে চাদর পরুন। মহিলাদের জন্য ইহরামের নির্দিষ্ট কোনো পোশাক নেই, তারা স্বাভাবিক কাপড় পরবেন। চেহারার পর্দার জন্য ক্যাপ বিশিষ্ট নেকাব ব্যবহার করুন। মাথা ঢেকে এহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ুন, এই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। নামাজের পর পুরুষরা মাথা থেকে কাপড় সরিয়ে নিন। এবার ইহরাম করুন, অর্থাৎ ওমরা নিয়ত করে মৃদু আওয়াজে তালবিয়া পড়ুন, মহিলাগণ উঁচু আওয়াজে পড়ুন, এরপর দরুদ শরীফ পড়ুন। তার মানে বোঝা গেল তালবিয়া মানে এহরামের নিয়তটা আমরা সবাই একবার বলি, আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন সহজ করুন। এরপরে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে আরেকটা কথা এখানে যুক্ত করা হয়েছে, দরুদ শরীফ, দরুদ শরীফ পড়লে সে আমলটা আল্লাহ তাআলার দরবারে কি হয়, কবুল হয়। এজন্য দরুদ শরীফ, এরপর একবার কি পড়লেন, দরুদ শরীফ পড়লেন, যে কোনো দরুদ শরীফ একবার পড়লেন তাহলে তালবিয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছালো ইনশাআল্লাহ। তা এটা হয়ে গেল, এহরাম হয়ে গেল। এরপর এখন আপনার এহরাম সম্পূর্ণ হয়েছে, এখন থেকে আপনার উপর এহরাম সংক্রান্ত বিধিনিষেধ আরোপ হবে। এহরামের পর থেকে বেশি বেশি তালবিয়া পড়ুন, এহরামের পর থেকে বেশি বেশি তালবিয়া পড়ুন, এটাই কাজ। মক্কায় পৌঁছে খানাপিনা সেরে একটু আরাম করে নিন, এরপর ধীরে সুস্থে তাওয়াফের উদ্দেশ্যে বের হন। এক্ষেত্রে তাড়াহুড়ো সঙ্গত নয়, তাওয়াফের জন্য অজু থাকা ওয়াজিব, তাই তাওয়াফের আগে অজু করে নিন। তাওয়াফ সাইতে তাড়াহুড়ো করবেন না, কেননা এজন্যই তো এসেছেন, তাই সময় নিয়ে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে সব কাজ করুন। হজরে আসওয়াদের কোন থেকে তাওয়াফ শুরু করতে হবে তাই ওই বরাবর যান, ওমরার তাওয়াফের নিয়ত করে নিন। এখন কি তাওয়াফ শুরু করছেন, তাওয়াফের নিয়ত করতে হবে, কি নিয়ত, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তাওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন, তাহলে তাওয়াফের নিয়ত কি হয়ে গেল। তাওয়াফের শুরুতেই তালবিয়া বন্ধ করে দিন, তাওয়াফ শুরুর আগে ইস্তিবা অর্থাৎ উপরের চাদরটি বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর রাখুন, এটিই সুন্নত। তাওয়াফের শুরুর আগেই ইস্তিবা তথা উপরের চাদরটি বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর রাখুন, এটি সুন্নত। সবুজ বাতির কাছে পৌঁছে কাবার দিকে ফিরে দাঁড়ান, এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদকে হাত দ্বারা ইশারা করে হাতের তালুতে চুমু দিন। এটা প্র্যাকটিক্যাল হজরত দেখিয়েছেন কিভাবে করতে হবে। সবুজ বাতির বরাবর এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যারা পুরাটাই পারি পারলাম, নাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি, হ্যাঁ বলে ইশারা করে হাতের তালুতে কি চুমু দেওয়ার কথা বলা হয়েছে। এরপর ওই স্থানেই বাইতুল্লাহকে হাতের বামে রেখে তওয়াফ শুরু করুন। প্রথম তিন চক্করে পুরুষকে রমল করতে হবে, তাই কাঁধ হেলিয়ে দুলিয়ে বীর দর্পে কিছুটা দ্রুত পদে হাঁটুন, কিন্তু লাফাবেন না, পুরুষের জন্য রমল সুন্নত। শেষে চার চক্করে রমল করবেন না, তবে ইস্তিবা শেষ পর্যন্তই থাকবে, রমল করা যাবে না কিন্তু ইস্তিবা শেষ পর্যন্তই থাকবে। মানে ওই যে এক কাঁধ বের করে যে ইস্তিবা করেছিলাম আমরা চাদর দিয়ে, সেটা কি শেষ পর্যন্ত থাকবে, কিন্তু প্রথম চার চক্করে কি থাকবে, রমল থাকবে, এরপরে রমল থাকবে না। শেষের চার চক্করে রমল করবেন না, মানে প্রথম তিন চক্করে রমল হবে, শেষের চার চক্করে কি হবে না, রমল হবে না। মহিলাগণ রমল করবেন না, প্রতি চক্করে হজরে আসওয়াদ বরাবর এসে সেদিক ফিরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দ্বারা ইশারা করুন। সপ্তম চক্করের পর অষ্টমবার হজরে আসওয়াদকে চুমু খান বা হাত দ্বারা ইশারা করুন, তওয়াফ শেষ হলো। তাহলে চুমু কয়বার হলো, আটবার হলো, তওয়াফ সাতটা, চুমু শেষে আর একবার হলো, তাহলে আটবার চুমু হলো। এবার তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পড়ুন, ভিড় হলে মসজিদে হারামের যে কোনো স্থানে পড়ে নিন। জমজমের পানি পান করুন, সাইর আগে তওয়াফের মতো হজরে আসওয়াদকে আবার চুমু খান বা হাত দ্বারা ইশারা করুন, এটি সুন্নত। সাইর আগে তওয়াফের মতো হজরে আসওয়াদকে আবার চুমু খান বা হাত দ্বারা ইশারা করুন, এটি সুন্নত। তাহলে সাইতে যাওয়ার আগে আরেকবার কি করতে হবে, হজরে আসওয়াদকে চুমু দিতে হবে, তাহলে এটি সুন্নত। তাহলে কয়বার চুমু হলো, নয়টা হলো কিন্তু চুমু, হ্যাঁ খেয়াল রাখতে হবে। এরপর সাইর জন্য সাফা পাহাড়ে উঠুন, সাফায় উঠে কাবার দিকে ফিরে মোনাজাত করুন, এরপর সাই শুরু করুন। সবুজ বাতির স্থানে এই দোয়াটি পড়ুন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতা লাআজ্জুল আকরম, রব্বিগফির ওয়ারহাম, সবাই একবার আমার সাথে বলেন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আংতাল আজ্জুল আকরম। যদি আমরা এই দোয়াটা না পারি কমসকম বাংলায় বলতে পারি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দেন, রব্বিগফির ওয়ারহাম পড়তে পারি, পারলে মুখস্থ করে নিলাম আর কি, হ্যাঁ ওটাও পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আংতাল আজ্জুল আকরম। এটা আপনার এই বইয়ের মাঝখানে সব দোয়াগুলো আছে, যদি কেউ দোয়া পড়তে চান মাঝে মাঝে, যেই অধ্যায়ের আপনি আলোচনা যে অধ্যায় পার করবেন সে অধ্যায়টা একটু বিস্তারিত পড়লে আরও কিছু পাবেন ইনশাআল্লাহ। পুরুষগণ সবুজ বাতি চিহ্নিত স্থানটি কিছুটা দৌড়ে অতিক্রম করুন। মারোয়ায় পৌঁছালে এক চক্কর পূর্ণ হবে। মারোয়ায় পৌঁছে কাবার দিকে ফিরে দোয়া মোনাজাত করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আজকে নতুন এসেছেন, এরকম কি কেউ আছেন? একজন, দুইজন, তিনজন। মানে আমরা তো প্রায় আরাফা পর্যন্ত আলোচনা আগিয়ে গেছে আপনাদের জন্য। এই জন্য আবার আমরা বই থেকে পড়ে শোনানোর জন্য বলা হয়েছে, যাতে করে যারা পেছনে পাননি তারা ওই পর্যন্ত আপডেট হয়ে গেল নাকি। হ্যাঁ, যদিও আলোচনাগুলো টেলিগ্রামে থাকবে, যারা প্রথম দুই দিনের আলোচনা পাননি তারা টেলিগ্রাম থেকে সেটা শুনে নেবেন, ঠিক আছে? আর যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন তারাও যদি আবার এটাকে শুনতে চান সেটার ব্যবস্থাও থাকবে, টেলিগ্রাম থেকে আপনারা সেটা শুনতে পারবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. رب يسر ولا تعسر وتمم بالخير، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. আমরা একটা পর্বে আজকে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরও দেব। হ্যাঁ, এই জন্য মা বোনরা যারা ওখানে আছেন, কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে পাঠাবেন। সবাই লিখিত প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা যদি সময় সব কিছু কোলায় তাহলে ইনশাআল্লাহ এসার আগে কিছু সময় আমরা প্রশ্ন উত্তরের জন্য রাখতে পারি। এসার পরে বিশেষভাবে জিয়ারতে মদিনা মুনাওয়ারার বিষয়ে আলোচনা হবে, যেহেতু এসার পরে খুব বেশি লম্বা সময় থাকে না, অল্প সময় থাকে, এই জন্য জিয়ারতে মদিনা মুনাওয়ারা এসার পরে, এসার আগ পর্যন্ত আমাদের হজের বাকি আহকামগুলো শেষ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক প্রশ্ন এমন থাকবে যেগুলো এই কিতাব দেখে যদি আপনি পরবর্তী দেখেন এবং পড়েন তাহলে অনেক প্রশ্নই আসবে না। আর এই কিতাবের একটা অংশের ভিতরে ভুল ভ্রান্তির কথাটা আছে, অর্থাৎ সাধারণত যে সমস্ত ভুল হতে দেখা যায়, 199 পৃষ্ঠা একটু খুলে দেখেন দেখি। হ্যাঁ, আমরা সবাই খুলি। কিছু ভুল ভ্রান্তি, এগুলোকে পড়ে শুনিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, এই ভুল ভ্রান্তিগুলো অল্প কয়েক পৃষ্ঠা আছে, এগুলোকে পড়ে আমরা নিজেরাও পড়ে নিতে পারি, সময় যদি মানে থাকে তাহলে আমরা পরবর্তীতে এটা পড়ে শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হয়তো এই সময় পাওয়া যাবে কিনা আমরা বুঝতে পারছি না, নিজেরা পড়ে নেবেন এখান থেকে। যে সাধারণত যে সমস্ত ভুল করতে দেখা যায় ওই ভুলগুলো আমরা করব না, ঠিক আছে না? কারণ আমরা তো ট্রেনিং অংশগ্রহণ করেছি, 3 দিন পর্যন্ত ট্রেনিং করা এটা অনেক লম্বা সময়। এরপরও যদি আমরা আমাদের থেকে এই সমস্ত টুকটাকগুলো ভুলগুলো হয়ে যায়, যেগুলো অজ্ঞতার, ভুলের মূল কারণ হলো না জানা, অজ্ঞতা। হ্যাঁ, তো এই ভুলগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। হজের মাসাইলগুলো এখানে পারতপক্ষে যেগুলো সচরাচর মশলাগুলোকে এখানে সন্নিবিত করা হয়েছে, এই কিতাবে আনা হয়েছে। হাদিসের ভিতরে এসেছে যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবাদার লান তাগদুয়া ফাতআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। হে আবু যর, তুমি প্রত্যুষে কোরআনে কারিমের একটি আয়াত শিক্ষা করবে, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকা, তোমার জন্য উত্তম 100 রাকাত নামাজ পড়ার চেয়ে। একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। এবার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবাদ আল্লাহ আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি, কোন একটা বিষয়ের অধ্যায়ের একটা মাসালা গুলো তুমি শিখবে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা, 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। হজের এই বইটা পড়াটা যদি 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম হয়, তাহলে কি সহজ হলো না? আরো 1000 রাকাত নামাজ পড়া কতক্ষণ লাগবে, কত লম্বা সময় ব্যাপার। একটা অধ্যায়ের মাসালাগুলো শিক্ষা করা এত বড় ফজিলত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জ আল আরাফা, হজ হলো আরাফা। আরাফা হলো হজের প্রাণ। কেউ হজের সব আরকান আহকাম আদায় করলো কিন্তু আরাফা যায়নি, তার হজ হবে না। এই হজ তাকে আবার পূরণ আদায় করতে হবে। হজ, হজের এই কোনো আরাফার কোনো বিকল্প নাই। আর আরাফাতে একজন বেহুশ মানুষও যদি ওখানে যা উপস্থিত হয়, তবুও তার আরাফা হয়ে যাবে। কিন্তু আরাফার এত অল্প সময়ে এই ফরজ আদায় হয়ে যায়, এত গুরুত্বপূর্ণ, তাহলে পুরো সময়টা যদি থাকা হয় এবং সেখানে সুন্নত মোতাবেক অবস্থান করা হয়, তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমাদের এই ট্রেনিংটা মূলত আরাফার ময়দানের একটা অবস্থা দেখে আমার দিলে ভিতরে মনে হলো যে আসলে হাজি সাহেবদের ভিতরে আরাফার ময়দানের এই আহামিয়ত এবং গুরুত্বটা তাদের অন্তর ভিতরে অনেকের ভিতরে নাই, যার কারণে দেখা যাচ্ছে যে কোনো সময় ওনারা ওয়াজ শুনতেছেন, কোনো সময় তারা গল্পগুজবে ব্যস্ত রয়েছেন। তা আসলে আরাফার সময়টা এই রকম নয়, আগে থেকে ঘুমিয়ে টুমিয়ে প্রস্তুত থাকবেন। হ্যাঁ, এই সময়টা যেন পুরো সময়টাই দোয়া তাসবিতে লিপ্ত থাকা যায়। কতক্ষণ? একবারে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময়টাকে হেফাজত করতে হবে। যত নিকটতম সময় আসবে সূর্যাস্তের, তত গুরুত্বপূর্ণ সময়। শুরু হয় সূর্য ঢলা থেকে নিয়ে, কিন্তু যত সূর্যাস্তের কাছাকাছি যাবে এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে যে সূর্যাস্তের আগ মুহূর্তের সময়টা, আসরের সময় যখন সূর্য কিরণ কমে যাচ্ছে, এরকম সময়ে হাজি সাহেবরা ব্যস্ত হয়ে যান, বা মোয়াল্লিমরা যারা টিম লিডাররা আছে তারা হাজি সাহেবদেরকে ব্যস্ত করে তোলেন, এই গাড়িতে উঠো, অমুক করো, তমুক করো, বিছানা গুছান ইত্যাদিতে। বিছানাপত্র তো কিছু নাই এখানে, এখানে গুছানোর কিছু নাই। এখানে মূল যেটার জন্য আমরা গিয়েছি, যে আরাফার ময়দানের বারাকাত এবং ফাজাইল এবং সেটার রহমত বরকত নেওয়ার জন্য, আর সেটার মোক্ষম সময়টাই হলো আসরের পর থেকে শুরু হয়। তো ওই সময়টা বিশেষভাবে, কারণ সূর্য ঢলা থেকে নিয়ে আসর মাগরিব পর্যন্ত প্রায় 5-6 ঘন্টা এখানে। হ্যাঁ, 12টা থেকে নিয়ে একবারে ধরেন 6টা পর্যন্ত এরকম সময় 5-6 ঘন্টার একটা মাসলা এখানে আছে আর কি। তো এই এত লম্বা সময় দোয়া মোনাজাতের ভিতরে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। একটু আপনি আরাম করতে পারেন, কোনো সমস্যা নাই। আরাম করা, আপনার জরুরত ফারেগ হওয়া, এরপরে একটু খাওয়া দাওয়া করা, এসব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু বাকি সময়টা যেটা থাকবে, ওই সময়টা যেন আমরা সকলেই দোয়া মোনাজাতের ভিতরে ব্যস্ত থাকি। কিছু তেলাওয়াত করলাম, বিশেষভাবে যদি গতকালকে যেটা বলেছিলাম যে যদি জোহরের সময় জোহর এবং আসরের সময় আসর পড়া হয়, তাহলে জোহরের পরে কিছুক্ষণ সময় আপনি পাবেন আসর পর্যন্ত কিছু নফল নামাজ পড়ার। সেই সময় আপনি সালাতুত তওবা পড়েন, 2 রাকাত সালাতুত তওবা, 2 রাকাত করে পড়েন, সালাতুল শুকর পড়েন, হ্যাঁ, সালাতুল হাজাত পড়েন, বিভিন্ন ধরনের নামাজ আপনি ওখানে পড়তে পারেন।
এবং সেজদায় আপনি দোয়া করতে পারেন। সেজদার ভিতরে দোয়া করতে হলে তো আপনাকে মানে কোরআন হাদিসের দোয়া ছাড়া অন্য দোয়া করতে পারবেন না। আর মুনাজাত করতে করতে আপনি সেজদার ভিতরে পড়ে যায় দোয়া করলেন, সেটা বাংলা দিয়ে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা বলুন, এই সমস্ত সুযোগগুলো থাকে যদি আপনি আসর পরে পড়েন, বিলম্বে পড়েন। যদিও নাকি এই ব্যাপারে মাসালা গতকালকে বলা হয়েছে, দলিল সহ এ কথা আপনাদের এই কিতাবেই উল্লেখ করা হয়েছে যে আরাফার ভিতরে তাবুতেও জোহর আসর একত্রে পড়া যায়, আবার জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময় পড়া যায়। দুটাই সাহাবা তাবেইন থেকে দলিল রয়েছে। সুতরাং এই বিষয়টা কোনো ধরনের মতানৈক্য ভিতরে আমরা জড়াবো না, কোনো ধরনের মতানৈক্য এবং এইগুলো বাকবিতণ্ডার ভিতরে, তাবুর ভিতরে কেউ হয়তো একসাথে পড়বে, আপনি এই সুযোগ নিতে চান যে পরে পড়বেন, পরে জামাত অনেক হবে, পরে জামাত সাথে আপনি কোনো একটা জামাতের সাথে শরীর হয়ে গেলেন, তাতে আপনার যে সুবিধাটা হবে সেটা হলো যে ওই সময় আপনি কিছু নফল নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি জোহর আসর একত্রে পড়ে ফেলেন, জায়েজ আছে, জোহর আসর একত্রে পড়াও জায়েজ আছে, কিন্তু পরে আসর পরে তার নফল পড়তে পারছেন না। হ্যাঁ, তো এই যে একটা আমলের সুযোগ, একটা আমাদের সময়গুলোকে আমরা কাজে লাগাবো কিভাবে, এটার একটা আমলের একটা আইটেম এখানে ছুটে যায় আর কি, জোহর আসর একত্রে পড়লে। তবে নফল নামাজ আরাফার মূল কাজ না, আরাফার মূল কাজ হলো তালবিয়া পড়া, এরপরে হলো আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের ভিতরে এসেছে যে সমস্ত নবীদের দোয়া ছিল আরাফার ভিতরে এই দোয়া। হ্যাঁ, সমস্ত নবীদের দোয়া ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গতকালকে একটা বিষয় আপনাদের কাছে উল্লেখ করেছিলাম, সেটা হলো যে মিনা থেকে আরাফা যখন যাবে তখন কি পড়বে, তালবিয়া পড়বে এবং কি পড়বে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কারণ সহ বলেছিলাম, তাই না, যে আল্লাহ তাআলা আমাকে আরাফা মিলাবেন। দেখেন এই যে দুনো ঈদের ভিতরেই, ঈদুল আজহা ঈদুল ফিতরের ভিতরে তাকবীরে তাশরিক আছে না, ওই তাকবীরে তাশরিকটা মূলত এটার জন্য যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিচ্ছেন, এই মুহূর্তে আল্লাহ ঈদের নামাজ পড়লে আমাকে ক্ষমা করে দিবেন, তাকবীরে তাশরিক পড়ে আল্লাহু আকবার, আল্লাহ যে মহান এটা দলিল যে তিনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন, তিনি সব জানেন, এরপর আমাকে ক্ষমা করে দিচ্ছেন। তো ওখানেও আরাফা নসিব হবে, এত বড় সৌভাগ্য আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করেছেন, আসলে তিনি মহান এই জন্য। যদি এই সমস্ত দায়িত্ব যদি মানুষকে দেওয়া হতো যে না তোমরা দেখে দেখে আরাফার টিকিট দাও, তাহলে আমরা তো টিকিট অনেকেই পাইতাম না, কি কন, তাই না, আমরা আরাফার টিকিট হতো বঞ্চিত হতাম হয়তো, বা এরকম মনে হয় আর কি। তো আসলে মানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা মনোনীত করেছেন আরাফার জন্য, এই জন্য আল্লাহ তাআলার তাকবীর এবং আল্লাহ তাআলার বরাত বর্ণনা করা। এমনি হাদিসের ভিতরে তো আছেই যে এই সময় এটা করণীয়, সেটা তো আমরা করবই। আরাফার ভিতরে, আরাফাটা যেহেতু আল হজ্জ আল আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হলো আরাফা, আরাফা হলো হজের প্রাণ, হজের রূহ। তাহলে প্রাণটা, এই হজের রূহটা আমরা যতটা সুন্দরভাবে, যতটা যথাযথ হবে, হজ আমার তত বেশি দামি হবে। আল্লামা মনজুর নোমানি রহমাল্লা তালা তিনি তার এক বন্ধুর জন্য একটা কিতাব লিখেছিলেন, আপ হজ কেসে করে, ওনার বন্ধু যে ইংরেজি শিক্ষিত ছিলেন, তো উনি হজে যাবেন, আলেম সাহেবের সাথে মানে পরিচয় বন্ধুত্ব, তো বলছে আমি যাব, আমাকে একটা ছোট্ট করে একটা গাইড তৈরি করে দেন আপনি। তো ওনার জন্য একটা গাইড তৈরি করে দিয়েছিলেন, আপ হজ কেসে করে ওনার নাম দিয়ে, আপনি কিভাবে হজ করবেন, অনেক চমৎকার কিতাব। আমাদের এই কিতাবটার ভিতরে অনেক অংশই সেখান থেকে নেওয়া। তো তিনি বলেন যে আরাফায় যে হাজির হলো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো, আরাফায় হাজির হওয়ার তৌফিক হয়েছে, আবার ক্ষমা চাওয়ার তৌফিক হয়েছে, তার জন্য এই কথা ধারণা করা জায়েজ নাই যে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন কি করেননি, সন্দেহ করা জায়েজ নাই। হ্যাঁ, একজন বড় আলেম মহাজন মাওলানা মঞ্জুর নোমানি রহমাল্লা তাল্লার উদাহরণ, ওনার উদ্ধৃতি দিয়ে আমি এই কথাটা বললাম আপনাদেরকে। এর মানে হাদিসেও আছে যে আরাফার দোয়া কবুল হয়। আরাফার গুরুত্ব এবং মাহাত্মটা এটাই, এই জায়গায় আরাফা আল্লাহ তাআলা খুব নিকটবর্তী জায়গা, এবং আরাফাটা হলো যে দোয়া কবুলের জায়গা। এখানে দোয়া করতে পারলে দোয়া, আপনি এখন আরাফা পৌঁছেছেন মানে আপনার আপনার হজ কবুল, আপনি এখন দোয়া করতে পেরেছেন মানে আপনার দোয়া কবুল। হ্যাঁ, তো এই জন্য ওখানে এই আশঙ্কা এবং সন্দেহ করার দরকার করা যাবে না, এটা বৈধ নাই। উনি বলেন যে এটা জায়েজ হবে না সন্দেহ করা, যে ক্ষমা চাইতে পেরেছে কিন্তু মাফ হলো কি না আমার, কেননা আরাফা যার নসিব হয়েছে তাকে ক্ষমা আল্লাহ তালা অবশ্যই করবেন, বিধাই আরাফা পর্যন্ত নিয়ে গেছেন, নতুবা নিতেন না আল্লাহ তালা। হ্যাঁ, সুতরাং আরাফার ভিতরে আমাদের কাজ কি, মাসনুন তরিকা কি, কিভাবে আমরা আরাফার সময়টাকে অতিবাহিত করব, সেটা হলো বেশি লক্ষণীয়। সেটা হলো আরাফার ভিতরে পুরুষরা তাঁবুর বাইরে গিয়ে খোলা আকাশের নিচে সময় কাটাবে, ওখানে ওখানে তারা দোয়া মোনাজাতের ভিতরে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাকবীরে তাশরিক পড়তে থাকবে, এরপরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়বে, ঠিক আছে না। এমনি তো 9 তারিখ সকাল থেকে ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে, সেটা তো এমনি মাসলা আছেই। ওখানেও অনেকে অনেক হাদিস সাহেবরা দেখা যায় তাকবীরে তাশরিক ভুলে যান, তাকবীরে তাশরিক ওই সময় মানে হজের ব্যস্ততার ভিতরে তাকবীরে তাশরিক যে ছুটে যাচ্ছে অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে সেখানেও একবার 13 তারিখ আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আর কি, আসরের সহ 13 তারিখ আসর সহ ওখানে আপনার 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 দিন তাকবীরে তাশরিক পড়তে হবে, যেমনিভাবে দেশে পড়তে হবে ওখানে হাজি সাহেবদের জন্য এটা পড়া ওয়াজিব প্রত্যেক নামাজের ব্যাপারে। তো আরাফার ভিতরে সুন্নত মসনুন তরিকা কি, যে তাঁবু থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে কোনো ছায়া ইত্যাদি বেছে নেবেন, কোনো গাছের নিচে ছায়া ইত্যাদিতে ই করে ওখানে লম্বা সময় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সোয়ারির ওপরে আরোহণ আরোহিত অবস্থায় তিনি দোয়া মুনাজাত করতে থাকছেন। হ্যাঁ, তো লম্বা সময় দোয়া মুনাজাত করতে থাকাটা এটা একটা আমল আরাফার, তাসবিহ আদায় করা, দোয়া মুনাজাত করতে থাকা। আর যদি জোহরের পরে হয় আসরের আগে হয় তাহলে এই সময় আমরা কিছু নফলও পড়ার সুযোগ পাব, ওই সময় কিছু তেলাওয়াত করলেন। এক কথাই হলো যে আরাফার সময়টা পূর্ণ পুরো সময়টা আমার ইবাদত বন্দেগিতে এবং খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে আরাফার সময়টা কাটাতে হবে, এই বিষয়টা আমরা সবাই সজাগ থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে না। তবে আরাফার বিশেষ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আমরা বইটির 106 নম্বর পাতা দেখি, বইটির 106 নম্বর পাতা উকুফের প্রস্তুতি, খানাপিনা ও অন্যান্য প্রয়োজনে জোহরের ওয়াক্তের আগেই সেরে নিন, সূর্য ঢলার পর জোহর নামাজের আগে উকুফে আরাফার উদ্দেশ্যে গোসল করা সুন্নত, আরাফার ময়দানেও তাঁবুর কাছে টয়লেট ও গোসলখানা পাবেন, তাই সম্ভব হলে জোহরের সময় হওয়ার পরপর গোসল সেরে নিন, কেননা এ সময় গোসল করা সুন্নত, জোহর ও আসর একত্রে পড়া, আরাফার কেন্দ্রবিন্দু মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করতে পারলে জোহর ও আসর একত্রে ইমামের পেছনে আদায় করে নেবেন।
এখানে বলেছিলাম যে যারা নিশ্চিত মুকিম, নিশ্চিত মুকিম কাদেরকে বলা হয়েছিল, যারা মিনাতে যাওয়ার আগেই মক্কাতে 15 দিন এক নাগাড়ে হয়ে যায়, তারা মক্কাতেও মুকিম, হজের সময়ও নিশ্চিত মুকিম। যারা নিশ্চিতভাবে মুকিম তারা মসজিদে নামিরায় না গেলে ভালো, কেননা মসজিদে নামিরাই নামাজ কসর পড়েন, ইমাম সাহেব 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, আবার 2 রাকাত পড়বেন। যে মুকিম যদি এখানে ইক্তেদা করে তাহলে তাকে আবার 2 রাকাতে পরে আবার 2 রাকাত পড়তে হবে, তো 2 রাকাত পড়তে পড়তে তার আসর শেষ, কথা বুঝলেন না, তো এই জন্য ঝামেলায় পড়বেন। তবে কোনো মুকিম যদি সেখানে পৌঁছে যায় তাহলে সে কী করবে, কেননা ইমাম তো মুসাফির, ইমাম মুসাফির ইমামের পিছনে যদি দুই রাকাত পড়ে তাহলে আরও দুই রাকাত তাকে পুরা করতে হবে, কথা বুঝতে পেরেছেন না? মুসিম মুসাফির ইমামের পিছনে যদি কোনো মুকিম যদি নামাজ পড়ে তাহলে তাকে কি পড়তে হবে? আরও দুই রাকাত পড়তে হবে, সালাম ফেরানোর পরে দুই রাকাত আরও জোহর সম্পন্ন করতে হবে। অনুরূপভাবে আসর নামাজ দুই রাকাত সম্পন্ন দ্রুত পড়ে আসরের শরীক হলেন, আসরের শরীক হওয়ার পরে এরপরে আসর দুই রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরাবে, তাকে আবার আসর বাকি দুই রাকাত পূর্ণ করতে হবে। এটা হলো কাদের জন্য এই কষ্টটা? কার জন্য? যে নিশ্চিতভাবে মুকিম। নিশ্চিত মুকিম একটা সুরতেই, একটা অবস্থাতেই হয়, সেটা হলো যে মিনাতে যাওয়ার আগেই, হজে যাওয়ার আগেই এক নাগাড়ে 15 দিন মক্কাতে থাকা হয়েছে তার, কথা বুঝতে পেরেছেন? সে নিশ্চিত মুকিম। আর এছাড়া বাকি সমস্ত সুরতের ভিতরে মিনা আরাফা মুজদালিফার ভিতরে মুসাফিরের নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। অনেকেই এমন হয় যে মক্কাতে গিয়েছেন, এক সপ্তাহ পরে মদিনা মুনাওয়ারায় চলে যেতে হয়েছে, তাহলে এক সপ্তাহ থাকা হলো, 10 দিন থাকা হলো, 12 দিন থাকা হলো, তাহলে এখানে মুসাফির, মদিনা মুনাওয়ারায় গিয়ে 8 দিন সেখানেও মুসাফির, এরপরে আসার পরে মিনায় যাওয়ার আগে আর তার 15 দিন হচ্ছে না এক নাগাড়ে, তাহলে তিনি মুসাফির, মক্কাতে মুসাফির, হজের ভিতরেও মুসাফির তিনি, কথা বুঝতে পেরেছেন? অনেকেই এমন আছে যারা শেষের দিকে যান, শেষের দিকে যাওয়ার পরে হজের আগে 15 দিন হচ্ছে না, হজের পরে, হজ করার পরে তারা 15 দিনের বেশি থাকবে এখানে, তাহলে হজের পরে তিনি মুকিম হবেন, হজের আগে মুকিম না। আমার কথা বুঝতে পেরেছেন বিষয়টা? যে যারা ফ্লাইট শেষের দিকে তারা হজের পরে দীর্ঘদিন মক্কাতে থাকেন, প্রায় 15-20 দিন মতো থাকতে হবে, তো হজের পরে তারা মুকিম হবেন যারা 15 দিন এক নাগাড়ে যদি থাকতে হয়, কিন্তু হজেও তারা মুসাফির, হজের আগেও মুসাফির। তাহলে মুসাফিরের সুরত অনেকগুলো, একটা সুরত নিশ্চিত মুকিম হওয়ার, সেই সুরতটা কি? সেটা হলো যে মিনাতে যাওয়ার আগে এক নাগাড়ে মক্কাতে 15 দিন যদি তার থাকার নিয়ত হয় তাহলে মক্কাতেও মুকিম, হজের সময়ও তিনি মুকিম। মক্কাতে যেহেতু সে মুকিম, হজের ভিতরেও কি তিনি মুকিম, মনে থাকবে তো? তাহলে এই এটা হলে আর মানে কোনো ঝগড়ার দরকার নাই, কোনো মানে এই সমস্ত দ্বন্দ্বকলহর দরকার নাই, এইসব মশালার উপর আমল করলে ইনশাল্লাহ সহজ হবে আপনাদের জন্য, ঠিক আছে?
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এটি হানাফি মাজহাবের পরবর্তী ফকিহগণ এই মতের উপর ফতোয়া প্রদান করেছেন, বুঝাচ্ছে না? অবশ্য এক্ষেত্রে কেউ জোহরের সময় জোহর ও আসর একত্রে পড়ে নিলে তার নামাজও আদায় হয়ে যাবে, কেননা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি আরাফায় ইমামের সঙ্গে জামাত না পেলে নিজ তাবুতে এসে জোহর ও আসর একত্রে পড়ে নিতেন।
দেখেন এখানে সাহাবিদের বরাদ্দে উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, ইমাম আহমদের মত হলো জোহরের সময় জোহর পড়া, আসরের সময় আসর পড়া, তাহলে আমরা সেই সুযোগ গ্রহণ করি। সেখানে আপনি ইব্রাহিম রাখি রহমাতুল্লাহ তাআলা থেকে বর্ণিত আছে, ওনারা সাহাবা কেরাম থেকে বর্ণিত আছে, সুতরাং দুনো মতই শক্তিশালী, মজবুত, ঠিক আছে না? দুনো মতই মজবুত, কিন্তু হানাফি মাধাবে যেটা অবলম্বন করা আছে এটা ফোকাহে সাহাবাদের মত, এটা এই জন্য এটাও গুরুত্বপূর্ণ আর কি।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাউস ও আতা রহমতুল্লাহ আলাইহি থেকেও এ মত বর্ণিত আছে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এই মত অবলম্বন করেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই মতকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং কেউ যদি তাবুতে জোহর আসর একত্রে পড়তে চায় তাকে বাধা দেবেন না এবং এ নিয়ে তর্কেও জড়াবেন না, কেননা এটিও সহি।
হজের ভিতরে যেহেতু এখানে মানে সম্মেলন, সমস্ত চারো মাঝহাবের মানুষ এখানে একত্রিত হয়, এখানে মতভিন্নতার কিছু সুযোগ আছে, যেহেতু হাদিসে আছে সাহাবা কেরামের ভিতরে দুই রকম আমল ছিল, দুই রকম আমলই অনুমোদিত, কিন্তু ঝগড়া অনুমোদিত না, এ নিয়ে বিতর্ক করা যাবে না, এ নিয়ে কোনো ওখানেদের বহস মবাজা করা যাবে না, এটা নিয়ে মানে যে না ঠিক আছে কোনটা শক্তিশালী এখানে আমরা এখন প্রমাণ করলাম, এটা ওখানে জায়গা না, এখানে আমলের জায়গা খালি, ঠিক আছে না? কি যে কি বললেন, নিয়ত নামাজের নিয়াতি, এখানে কোনো নিয়ত নাই নামাজের নিয়াতের, নামাজের সাথে আর কি নিয়াত? হ্যাঁ, জোহর আসর একত্রে পড়লে একত্রে পড়বেন, নিয়াত নাই তো, নিয়াত আবার কি, নিয়াত ভিন্ন করে কোনো নিয়াত নাই। হ্যাঁ চলেন, প্রশ্ন লিখিত, প্রশ্ন লিখিত, প্রশ্ন লিখিত
দিলেন, প্রশ্ন লিখিত দিলে আজকে তো বললো যে এশার আগে দিয়েই প্রশ্নের উত্তর দেওয়া
হবে। আমরা আমরা কি বুঝতে পারছি কি না যে প্রশ্ন লিখিত করব, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন মৌখিক না, তাহলে আর মজমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
উকুফে আরাফায় করণীয়, নামাজের পর আরাফার পুরো সময় দুনিয়ার সবকিছু থেকে দিল দিমাগকে ফারেক করে শুধু আল্লাহ তাআলার
কথা না বলি, কথা বলছেন রাখুন। হ্যাঁ হিসাম, প্লিজ কথা বলবেন না কেউ, একবারেই পুরো সাইলেন্ট, চুপচাপ থাকবেন। হ্যাঁ চলেন,
তার পবিত্র সান্নিধ্যের অনুভূতি জাগ্রত রাখুন।
আবার পড়ে দেন, নামাজের পর আরাফার পুরো সময় দুনিয়ার সবকিছু থেকে দিল দিমাগকে ফারেক করে শুধু আল্লাহ তাআলার দিকে অন্তর নিবিষ্ট রাখুন,
তার পবিত্র সান্নিধ্যের অনুভূতি জাগ্রত রাখুন।
তার একান্ত আরাফা কি জিনিস? আরাফার ভিতরে আল্লাহ তাআলার পবিত্র পবিত্র সান্নিধ্য আপনি পাচ্ছেন, এইটাকে আপনি মানে মনে ভিতরে স্থান দেন। আরাফা একটা মাঠ, আপনি মাঠ মনে করেন তাহলে মাঠে এর ভিতরে আর কিছু পাবেন না আপনি। আর যদি আপনি বলেন যে আরাফা দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জায়গা, তাহলে সেখানে এই সেই অনুভূতিকে আপনি জাগ্রত রাখুন, আল্লাহ তাআলার পবিত্র সান্নিধ্যের অনুভূতিকে অন্তর ভিতরে জাগ্রত রাখুন।
তার একান্ত সান্নিধ্যের অপূর্ব স্বাদ গ্রহণ করুন এবং হাজিরির অনুভূতি নিয়ে বারবার তালবিয়া পড়ুন।
হ্যাঁ, হাজিরির অনুভূতি নিয়ে আরাফায় হাজিরি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে আমি হাজির, আয় আল্লাহ আমি হাজির, লাব্বাইক আলা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির, আয় আল্লাহ আপনার কোনো শরীক নাই আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা এবং সকল নিয়ামত লাকা ওয়াল মুলক আপনার আপনার জন্যই, মানে আপনার পক্ষ থেকেই, এবং রাজত্ব সব আপনারই, কর্তৃত্ব সব আপনার, সকল প্রশংসা আপনার, নিয়ামতও আপনার, আপনারই দেওয়া এবং রাজত্বও সব আপনার। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই, মানে নিয়ামত প্রদানের ক্ষেত্রেও কেউ শরীক নাই, সমস্ত নিয়ামত আপনার পক্ষ থেকে, প্রশংসা সব আপনার পক্ষ থেকে, রাজত্ব সব আপনার, আপনার কোনো শরীক নেই, ইবাদতেও শরীক নেই, দানের ক্ষেত্রেও কোনো শরীক নেই আপনার সাথে।
কথাবার্তা বা অপ্রয়োজনীয় কোনো কাজে লিপ্ত হবেন না। এই সময় দোয়া কবুলের ওয়াদা আছে, মাগফিরাতের ওয়াদা আছে। এই সময় প্রধান কাজ দোয়া মুনাজাত করা, মাগফিরাত ও রহমত কামনা করা, তাই এতেই মশগুল থাকুন।
আরাফার মূল কাজ, এমনি হজের ভিতরে দেখবেন কোনো দোয়া মেনশন করা নাই, নির্ধারিত নাই যে এই দোয়াই পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানায় পড়তে হবে, এমন দোয়া নির্ধারিত নাই। কিন্তু আরাফা এবং মিনা, আরাফা মুজদালেফা, এগুলোর প্রাণ হলো জিকির তাসবিহ এবং দোয়া, জিকির তাসবিহ এবং কি দোয়া, এবং তালবিয়া দ্বারা এই সমস্ত জায়গাকে আবাদ করবেন, আবাদ রাখা।
মুস্তাহাব হলো তাবুর বাইরে এসে খোলা আকাশের নিচে কেবলামুখী হয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত বেশি বেশি তালবিয়া পড়া, দোয়া ইস্তেগফার করা, জিকিরে মশগুল থাকা এবং দীর্ঘ সময় যাবৎ দোয়া মুনাজাতে মগ্ন থাকা।
হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে বাইরে অনেক সময় প্রচণ্ড গরম থাকে, রোদ থাকে, আবার এটা কেন আবার অসুস্থ না হয়ে যায়, এটাও খেয়াল। এই জন্য বারবারই বলা হচ্ছে ছায়াতে আপনি জায়গা নিন, একটু ছায়াতে, খোলা আকাশে নিয়ে ছায়াতে জায়গা নেন আপনি। ওখানে কোনো ঘরের ছায়া পাওয়া যায়, গাছ গাছপালা থাকে কিছু, নিম গাছ ইত্যাদি থাকে কিছু, ওগুলোর নিচে আপনি আশ্রয় নেন, কিছু সময় থাকেন, আবার কিছু সময় ভিতরে যান, প্রয়োজনে আপনি ছাতা সাথে রাখেন, ছাতা নিয়ে আপনি দোয়া মুনাজাতে শরীক হন, তাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু খোলা আকাশের নিচে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা মুস্তাহাব আমল। কিছু সময় হলো, কিছু সময় পুরো সময় পারলাম না, কিছু সময় তো হেসা নিলাম। হ্যাঁ,
দাঁড়িয়ে
তবে তবে মা বোনরা তারা তাবুর ভিতরেই দোয়া মুনাজাতের ভিতরে থাকবেন। জি,
দাঁড়িয়ে বা বসে যে কোনোভাবে জিকির ও দোয়া মুনাজাত করা যাবে। স্বাভাবিক মুনাজাতের মতো করেই হাত উঠাবেন। উকুফ অবস্থায় জিকির, দরুদ ও তেলাওয়াত সহ সব ধরনের আমলই করুন। মুনাজাতে মকবুল বা এ ধরনের নির্ভরযোগ্য কিতাব থেকেও কিছু সময় মুনাজাত করতে পারেন। প্রকাশ থাকে যে জাবালে রহমতের কাছে উকুফ করা উত্তম, তবে পাহাড়ে উঠার মধ্যে কোনো ফজিলত নেই।
হ্যাঁ, জাবালে রহমতের ভিতরে দেখবেন যে পাহাড় পুরো একবারে সাদা হয়ে গেছে। হ্যাঁ, অনেকে খুব কষ্ট করে পাহাড়ে উঠেন, কিন্তু আসলে এটা সুন্নতের সুন্নত না, কোনো সাহাবা কেরাম থেকে বর্ণিত নাই যে ওনারা পাহাড়ে উঠেছেন। জাবালে রহমতের নিকটবর্তী উকুফ করা উত্তম, কিন্তু সেটার জন্য সাহসও করবেন না আপনারা কখনো, কেননা ওখানে এত ভিড় থাকে, এবং শক্তিশালী যারা মানুষদের ভিতরে বিভিন্ন দেশের তারা ওখানে অংশ নেয়, যেহেতু উত্তম মুস্তাহাব। এখন ও মুস্তাহাব পালন করতে গিয়ে একবার পাহাড়ের চূড়া পর্যন্ত সব সাদা হয়ে যায় সব। কিন্তু আসলে মানে কথা না বললে ভালো হয়, কথা না বললে ভালো হয় মুরব্বী, কথা না বললে ভালো হয়,
লিখে দিয়ে
বারবার বলছি যে আমরা একটু খেয়াল করতে চেষ্টা করি যে মাঝখানে যে আমরা কথা বলি তাহলে তো আমাদের কথা বিঘ্নিত হয় নাকি। আমরা যদি প্রশ্ন লিপিবদ্ধ করে রাখি তাহলে খুব ভালো হয়, আর আসলে মনোযোগ সহকারে শুনলে কোনো প্রশ্নই করতে হবে না আপনার, এবং পরবর্তীতে বই যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ, হ্যাঁ, তারপরে প্রশ্ন আপনারা ই রাখবেন। কি বলছিলাম,
পাহাড়ে ওঠা,
হ্যাঁ পাহাড়ে ওঠা, জাবালে রহমতে পাহাড়ে ওঠা এটা সুন্নতের খেলাফ, মাসনুন কোন আমল, এটা কোনো ফজিলতের বিষয় না। অথচ দেখা যায় মানুষ কষ্ট করে পাহাড়ের উপরে উঠতেছে, মুস্তাহাব নিচে ছিল, সে মুস্তাহাব পালন না করে সে সুন্নতের খেলাফ করে যে উপরে উঠতেছে।
দোয়া কবুল হওয়ার ইয়াকিন করুন,
হ্যাঁ এটা একটা শিরোনাম লাগানো হয়েছে। এমনি তো উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমনি সাধারণ সময়ের ভিতরেই হাদিসের ভিতরে এসেছে যে তোমরা দোয়া করো এই অবস্থায় যে দোয়া কবুলের ইয়াকিন করো। আরও যদি আরাফায় হয়, হ্যাঁ আমরা কি নিজ বাহুবলে ওখানে যে উপস্থিত হয়েছি, না নিজের নিজের পয়সার জোরে, না নিজের জ্ঞানের জোরে, কিছু কোনো কারণ, কত এরকম কত কোয়ালিটির মানুষ রয়ে গেছে যারা ওখানে পৌঁছতে পারেনি। আল্লাহ তালা আমাকে আপনাকে নিচ্ছেন, আল্লাহ কবুল করেছেন নির্বাচন, আমাদের কিসের কারণে আমরা জানি না, বাকি আল্লাহ তালা মেহরবানি করেছেন এটা তো ঠিক আছে। তো ওখানে গিয়ে দোয়া কবুল করতে পারার তৌফিক হ, আরাফায় পৌঁছতে পারার তৌফিক হ, তখন আপনি আরাফা কবুল হয়েছে এবং আল্লাহ তালার কাছে দোয়া মোনাজাত করার তৌফিক হয়েছে, মাগফিরাত তৌফিক হয়েছে, তাহলে দোয়া কবুলের ইয়াকিন করুন। চলেন,
দোয়া কবুলের ইয়াকিন করুন, দোয়া কবুল ও মাগফিরাতের ইয়াকিন করুন। দোয়া কবুল হয়েছে কি না এমন সন্দেহ করা ঠিক নয়, কেননা এখানে দোয়া কবুলের ওয়াদা আছে। তাই
হাদিসে যে ওয়াদা আছে এই ওয়াদার উপরে তো আমাদের বিশ্বাস করতে হবে নাকি, বিশ্বাস না করলে তো আমি ওই যে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না, আমাকে বিশ্বাস দিয়েই ওখানে পড়তে হবে, পৌঁছতে হবে। হাদিসের ভিতরে এসেছে আনা জন্নি আবদিবি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন মোয়ামলা করি। তো আমরা কবুল হওয়ার জায়গাতে পৌঁছেও কেন আমরা নিজের প্রতি নিজের আমলের প্রতি তাকাবো, ওখানে তো আল্লাহর রহমতের প্রতি তাকাবো, ওখানে আমলের প্রতি না, যে আমি আমল করতে পারলাম কি পারলাম না এটা না, আমি আল্লাহ তাআলার রহমতের প্রতি আশাবাদী হব। এই সময়টা আল্লাহ তাআলার রহমতের প্রতি আশাবাদী হওয়ার সময়।
তাই কবুল হওয়ার পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে দোয়া করুন। খেয়াল করুন, নিজ ক্ষমতা বলে এখানে আসেননি, বরং আল্লাহ তাআলাই আপনাকে এই পবিত্র জায়গায় নিয়ে এসেছেন, আবার দোয়া করা এবং তাকে ডাকারও তৌফিক দিয়েছেন, তার মহব্বত নৈকট্য ও মাগফিরাত দেবেন বলেই তো নিয়ে এসেছেন। তাই হতাশা নয়, বরং ব্যাকুলতার সঙ্গে কায় মনোবাক্যে দোয়া করুন এবং কবুল হওয়া ও মাফ পাওয়ার ইয়াকিন করুন।
আরাফায় দোয়া ওয়াজিফা, আরাফায় বিশেষ কোনো দোয়া বা জিকির পড়া জরুরি নয়, মানে ওয়াজিব নয় যে এই দোয়াটা আরাফার ভিতরে ওয়াজিব, যে কোনো জিকির বা নিজ ভাষায় দোয়া মোনাজাত করা যেতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা দোয়া করুন, তেলাওয়াত করুন, দরুদ শরীফ পড়ুন, ইস্তিগফার পড়ুন, কালিমাত তয়বা, এবং দোয়া মোনাজাতের ভিতরে খুব কান্নাকাটি করে বিগলিত হয়ে দোয়া করার ব্যাপারে এটা ব্যস্ত থাকবেন। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা দরবারে হাজিরের অনুভূতি নিয়ে বেশি বেশি তালবিয়া পড়ুন। তালবিয়া তালবিয়ার ভিতরে বারবার পড়া হচ্ছে কি, লাব্বাইক আল্লাহুম্মা হাজির আল্লাহ আমি হাজির, কিন্তু তালবিয়া যখন পড়ে তখন মনোযোগ নাই, তাহলে তালবিয়ার সময় হাজিরের অনুভূতি নিয়ে বারবার বলা হচ্ছে যে আল্লাহ তাআলা দরবারে হাজিরের অনুভূতি নিয়ে বেশি বেশি তালবিয়া পড়ুন। এছাড়া হাদিস আসারের ভিতরে কিছু দোয়া আছে যেগুলো সম্ভব হলে সেগুলো পড়ুন। একটা দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারা প্রমাণিত যে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উকুফের সময় দোয়ার জন্য হাত তুলে তিনবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা পড়তেন। মানে আল্লাহ তাআলার মহা, তিনি যে মহান এই জন্য আমাকে হাজির করেছেন, আর সব প্রশংসা তার, তিনি আমাকে এখানে জমা করেছেন, এখানে একত্রিত করেছেন, এই সমস্ত আশিকিনদের সাথে, মহরিমদের সাথে, বেগুনা মানুষদের সাথে আল্লাহ তাআলা আমাকে একত্রিত করেছেন, এই জন্য আমরা এখানে মানে এটা পড়বো, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, মন এটা দাগ দিয়ে রাখতে পারেন। একটা মাসনুন আমল, সাহাবি থেকে প্রমাণিত একটা ছোট্ট আমল, যেটা আমরা দোয়া মুখস্থ করা লাগবে না, কিন্তু আমরা শুধু কি দোয়াটার উপর আমল করতে পারি চাইলে, আল্লাহু আকবার সবাই জানে, অলিল্লাহ আলহামদ সবাই জানে, সুতরাং এটা পর আমরা আমল করতে পারি। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে হাত তুলে হাত তুলে। আচ্ছা ইয়ার সময় হয়ে গেছে না, ঠিক আছে তাহলে। হ্যাঁ এখন একটু মানে নাস্তা দেওয়া হবে তো, ওখানে আমরা যে কোনো দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো জিকির ইত্যাদি পড়তে পারবেন। তবে দেখেন এই আরাফার ভিতরে ওটার প্যাকেট দেওয়া হোক, আমরা আলোচনা করতে থাকি, সেটা হলো যে সূর্যাস্তের আগে আরাফা থেকে বের হওয়া জায়েজ নাই, ঠিক আছে? আরাফার থেকে বের হওয়া জায়েজ নাই সূর্যাস্তের আগে, এই জন্য বের হওয়ার প্রস্তুতি ইত্যাদিরও প্রয়োজন নাই। এমনকি টিম লিডারের সাথে যদি বলে থাকেন যে আমার শেষ পর্যন্ত একবারে নিবিড়ভাবে মনোযোগ সহকারে দোয়া করব, এবং শেষ সময়টাতে, শেষ সময়টাতে দেখবেন মানুষ বিচলিত হতে থাকে, ওই সময়টাতে যদি আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আরও বেশি মোক্ষম সময় হলো, আরও বেশি উপযোগী সময় হলো। আরাফার পুরো সময়টাকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ, ঠিক আছে না? পুরো সময়টাকে আমরা হেফাজত করব জিকির ও তাসবিহ দ্বারা। দরুদ শরীফ পড়বো কমস কম, দরুদ শরীফ বেশি করে পড়বো আরাফার সময় পার হওয়ার পরে। এবারে মুজদালেফা, মাগরিবের পর মুজদালেফা থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমরা। মসজিদে নামিরায় যদি যে পৌঁছে কেউ, মসজিদে নামিরায় প্রথম দুই কাতার, প্রথম দুই কাতার হলো বাতনে উরনার ভিতরে পড়ে আর কি। হ্যাঁ মসজিদে নামরায় কেউ পৌঁছলো, মসজিদে নামরা সব জায়গা কিন্তু ওকুফের জন্য নয়, মসজিদে নামিরার প্রথম দুইটা কাতার এটা ওকুফযোগ্য জায়গা নয়, সুতরাং ওই জায়গায় গিয়ে কেউ শুয়ে থাকলো ঘুমাইলো, হ্যাঁ তো এই এরকম করা যাবে না আর কি। হ্যাঁ মানে এটা আলোচনা সাপেক্ষে বলা আর কি, ওই জায়গা পর্যন্ত সাধারণত পৌঁছতেও পারে না মানুষ, কিন্তু কেউ যদি ওখানে চলে গেল, অতি উৎসুক মানুষ ওখানে চলে গেল, এই জন্য বাতনে ওড়না ওখানে যেন কেউ না পৌঁছে।